ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা, আমি তাহিরা কিবরিয়া, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। বাংলাদেশ এবং ভারতে এখন বুধবার রাত, আর এখানে ওয়াশিংটনে বুধবার দুপুর। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে রোহিঙ্গা শরণার্থী সংকট নিয়ে আমির খসরুর রিপোর্ট।
আন্তর্জাতিক সাহায্যের জন্য বাংলাদেশ রোহিঙ্গা প্রত্যাবাসন ইচ্ছাকৃতভাবে বিলম্ব করছে বলে দাবি করেছে মিয়ানমার।
বিএনপির প্রতিবাদ বিক্ষোভ প্রসঙ্গে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি।
রয়েছে কলকাতা সংবাদদাতার প্রতিবেদন।
উত্তরপ্রদেশের উচাহার তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ গেল 9 জনের, আহত 100 বেশি মানুষ।
আজকের নিয়মিত পরিবেশনা হ্যালো ওয়াশিংটনের বিষয়, প্রেসিডেন্ট ট্রাম্পের এশিয়া সফর। তবে প্রথমে শুনুন বিশ্ব সংবাদ
খবর। পড়ছি সরকার কবিরউদ্দিন। গতকাল মঙ্গলবার নিউ ইয়র্কে ভাড়া করা একখানা পিক আপ ট্রাক নিয়ে ব্যস্ত সমস্ত সড়কের পাশের সাইকেল চলার পথের উপর লোকজনকে ধাক্কা মারে যে গাড়ি চালক, কর্তৃপক্ষ এখন তাকে জিজ্ঞাসাবাদ করছে। নৃশংস প্রাণঘাতী ওই হামলা অভিযান কেন চালালো সেটা জানবার চেষ্টা করা হচ্ছে। সেই 2001-এর 11 সেপ্টেম্বরের পর যুক্তরাষ্ট্রে এরকম প্রাণঘাতী হামলা আর কখনো দেখা যায়নি। সন্দেহভাজন ব্যক্তি সাইফুল্লাহ সাইপভ, 29 বছর বয়সী এক উজবেক অভিবাসী, উজবেকিস্তান থেকে যুক্তরাষ্ট্র এসেছিল 2010 সালে। খবরাখবরে বলা হচ্ছে অকুস্থল থেকে একটা কাগজ পাওয়া গিয়েছে যাতে ওই ব্যক্তি আইএস জঙ্গি গোষ্ঠীর প্রতি আনুগত্য ব্যক্ত করে। আইএস সরকারিভাবে কোনো দায়িত্ব দাবি করেনি। সাইপভকে গুলি করা হয় তলপেটে লোয়ার ম্যানহাটন এলাকায়। পুলিশের ওই গুলির পর মঙ্গলবার সন্ধ্যেতেই তার দেহে অস্ত্রোপচার চালানো হয় এবং তারপর কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদ শুরু করে। কম হলেও 8 ব্যক্তি এতে নিহত হয়েছে, জখম হয়েছে অপর 11 জন। নিউ ইয়র্কের মেয়র বিল ডি ব্লাসিও এটাকে নিরীহ মানুষজনের ওপর চালানো কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন। বিষয়টির ওপর বিশেষ প্রতিবেদন থাকছে বিশ্ব সংবাদের পর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এক সময়কার পররাষ্ট্রনীতি বিষয়ক পরামর্শক জর্জ প্যাপাডোপোলাস, কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা বিভাগীয় কর্মীদের কাছে অসত্য কথনের স্বীকারোক্তি দিয়েছেন এবং যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করা নিয়ে বিশেষ কৌঁসুলি রবার্ট মোলারের তদন্ত কাজে সহযোগিতা করছেন। এটা প্রকাশ হবার পর তাঁর অবমূল্যায়নে বক্তব্যের অবতারণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। 7 মাস আগেও পররাষ্ট্রনীতি বিষয়ক এক বৈঠকে ট্রাম্প এই ব্যক্তিকেই চমৎকার ব্যক্তিরূপে অভিহিত করেছিলেন, আর এ সপ্তাহে টুইট বার্তায় তিনিই তাঁকে ডাহা মিথ্যুক বলে চিহ্নিত করলেন। প্যাপাডোপোলাসের দায় স্বীকারের বক্তব্যের উল্লেখে বিশেষ অংশলী মোলার, উচ্চ পর্যায়ের ট্রাম্প সহযোগীদের কাছে প্যাপাডোপোলাস যেসব ইমেল পাঠিয়েছিলেন নির্বাচনী প্রচারণা যখন তুঙ্গে সে সময়, সেসবের বিস্তারিত বিবরণ দিয়েছেন। ওইসব বিবরণীতে ট্রাম্প প্রচারণা ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন সহ রুশ কর্মকর্তাদের মধ্যে বৈঠক আয়োজনের লক্ষ্যে তাঁর কর্মতৎপরতারও উল্লেখ ছিল। ওই বৈঠক অবশ্য অনুষ্ঠিত হয়নি শেষ অবধি। ট্রাম্প নির্বাচনী প্রচারণ অভিযানের সাবেক চেয়ারম্যান পল ম্যানাফোর্টকে তাঁর অনুগ্রহ ভাজন রিক গেটস সহ অভিযুক্ত করা হয় মানি লন্ডারিং ও চক্রান্ত পাকানোর দায়ে, যার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে ইউক্রেনের এক সময়কার ক্ষমতাশালী ভিক্টর ইয়ানুকোভিচের বহু লক্ষ কোটি ডলারের দেন দরবার তদবির তৎপরতার। ম্যানাফোর্ট ও গেটসের বিরুদ্ধে আনীত অভিযোগের সঙ্গে ট্রাম্প প্রচারণা অভিযানকে জড়িত করা হয়নি। মোলারের তদন্ত অনুসন্ধান ছাড়াও কংগ্রেসের তরফের পৃথক 3টি তদন্ত রয়েছে নির্বাচনে রুশ হস্তক্ষেপ এবং ট্রাম্প নির্বাচনী অভিযান ও রাশিয়ার মধ্যেকার সম্ভাব্য সংশ্লিষ্টতা বিষয়ে। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের শরণার্থী অভিবাসন বিষয়ক ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সিমন হ্যানশ নেতৃত্বে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছেন। ঢাকা থেকে এরই ওপর রিপোর্ট পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা আমির খসরু।
অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বুধবার অপরাহ্নে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সাথে বৈঠক করেছেন। বৈঠকে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেয় বাংলাদেশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। রোহিঙ্গা শরণার্থীরা যাতে নিরাপদ এবং মর্যাদার সাথে নিজ দেশে ফেরত যেতে পারেন সে লক্ষ্যে যুক্তরাষ্ট্র আর্থিক এবং কূটনৈতিক সহায়তা দেবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। প্রতিনিধি দল 2 এবং 3 নভেম্বর কক্সবাজারে বিভিন্ন রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করবেন বলে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
অগস্টের শেষ ভাগে মারদাঙ্গার হাত থেকে রক্ষা পেতে প্রাণভয়ে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন যেসব হিন্দু, তারা এখন রাখাইনে নিজেদের গ্রামে ফিরতে চাইছেন না, কেননা আবার হামলা হতে পারে তাঁদের এ আশঙ্কায়। এরা বলছেন, মিয়ানমার কর্তৃপক্ষ যদি এদেরকে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠদের এলাকায় পুনর্বাসিত হতে সাহায্য না করে তো সেক্ষেত্রে তারা ভারতে চলে যেতে চান। ওদিকে মিয়ানমারের সামরিক বাহিনীর নৃশংস তৎপরতার কারণে প্রাণভয়ে পালিয়ে গিয়েছেন বাংলাদেশে যেসব রোহিঙ্গা মুসলিম, তাদের প্রত্যাবর্তন বাংলাদেশ বিলম্বিত করছে বলে বাংলাদেশকে দোষারোপ করা হয়েছে। মিয়ানমারের ডিফ্যাক্টো নেত্রী অং সান সু চির জনৈক মুখপাত্র রাষ্ট্রপরিচালিত গ্লোবাল নিউ লাইট অফ মিয়ানমারের বুধবারের সংখ্যা প্রকাশিত নিবন্ধে বলেছেন, বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী ৬ লক্ষ রোহিঙ্গার জন্য দেয় ৪০ কোটি ডলারের আন্তর্জাতিক সহায়তা না পাওয়া পর্যন্ত বাংলাদেশে ওই প্রত্যাবাসন প্রক্রিয়া বিলম্বিত করতে চাইছে। বিষয়টির ওপর রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরু।
মিয়ানমারের নেত্রী অং সান সু চির দপ্তরের মুখপাত্র জাও তাই দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদপত্র গ্লোবাল নিউ লাইটের এক নিবন্ধে ওই দাবি করেছেন। তিনি বলেন, এ পর্যন্ত বাংলাদেশ ৪০০ মিলিয়ন ডলার পেয়েছে, আমাদের ভয় হচ্ছে এই অর্থের কারণেই বাংলাদেশ ইচ্ছাকৃত বিলম্ব করছে, কিন্তু মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রস্তুত। এদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বুধবার রোহিঙ্গা শরণার্থী পরিস্থিতির উপরে এক পর্যবেক্ষণ রিপোর্ট প্রকাশ করেছে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এক সংবাদ সম্মেলনে বুধবার বলেন, খাদ্য বস্ত্রের অপর্যাপ্ততা এবং চাঁদাবাজি সহ নানাভাবে রোহিঙ্গা শরণার্থীরা ঝুঁকির মধ্যে রয়েছেন। এছাড়াও এক শ্রেণীর অসাধ্য চক্রের মাধ্যমে ত্রাণ সামগ্রী আত্মসাতের ঘটনাও ঘটছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরের হামলার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি, জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের অপর সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
শনিবার ঢাকায় বিক্ষোভ করবে দলটি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্মসূচি ঘোষণা করে বলেন, খালেদা জিয়ার গাড়িবহরে হামলার পরও নেতা কর্মীরা শান্ত রয়েছে, তারা সংঘাতে যায়নি। তিনি বলেন, রাজনৈতিক সমঝোতার স্বার্থে বিএনপি এখন কোনো কঠোর কর্মসূচি দিচ্ছে না। এই হামলা সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আবারও বলেছেন, বিএনপি নেত্রীর গাড়িবহরে তার দলের কেউ হামলা চালায়নি, বিএনপি নেতা কর্মীরাই এই হামলা করেছে। ওদিকে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় ফেনীতে ৩০ জন অজ্ঞাতনামাকে আসামি করে মামলা হয়েছে।
ভারতের উত্তরপ্রদেশের উঁচাহার তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণের খবর দিয়েছেন আমাদের অপর সংবাদদাতা কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সংকটজনক, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উত্তরপ্রদেশের রায়বেরেলি জেলায় অবস্থিত উঁচাহার তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ নম্বর ইউনিটে বিস্ফোরণটি ঘটে। রায়বেরেলি জেলা শাসক সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন, প্রাথমিক তদন্তের পর জানা গেছে তাপবিদ্যুৎ কেন্দ্রের অত্যাধিক চাপে বয়লার প্লান্টের একটি পাইপ ফেটে এই ঘটনা ঘটেছে এবং তার জেরেই এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন NTPC। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতে ব্যবসা করার পরিবেশ, এ নিয়ে বিশ্বব্যাংকের রিপোর্ট, এবং তারই ওপর রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
দেখা যাচ্ছে পৃথিবীর কোন দেশে ব্যবসা করবার পরিবেশ কতটা অনুকূল তার মাপকাঠিতে আগের বছরের ১৩০তম স্থানটি থেকে ভারত এগিয়ে এসেছে ১০০তম স্থানে। যদিও স্থান নির্ধারণের ১০টি মাপকাঠির মধ্যে কয়েকটিতে ভারত এর মধ্যেও রীতিমতো পিছিয়ে, সামনে গুজরাট ও অন্যান্য বিধানসভা নির্বাচনের আগে ভোট প্রচারে সুবিধা হবে এই রিপোর্টে এমনটাই আশা করছে বিজেপি নেতৃত্ব। এই তালিকায় চীন রয়েছে ৭৮তম স্থানে, রাশিয়া ৩৫তম স্থানে, দক্ষিণ আফ্রিকা ৮২তম স্থানে ইত্যাদি। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আফগানিস্তানের একটি সুশীল সমাজ সংগঠন বলছে, এ মাসেই পরে তালেবান ও আফগান সমাজের প্রভাবশালী সদস্যবর্গের মধ্যে উপসাগরীয় অবস্থানে একটা বৈঠক অনুষ্ঠানের জন্য তারা তাদের নিজেদের মতো করে একটা বৈঠক আয়োজনের চেষ্টা করছেন। খলিলুল্লাহ সাফি আফগানিস্তান পিস স্টাডিজ অর্গানাইজেশন আপসোর একজন প্রতিষ্ঠাতা সদস্য। তিনি বলেছেন, দুদিনের এই মতবিনিময় আলোচনার পেছনে বিজ্ঞান ও বিশ্ব বিষয়াবলী সম্পর্কিত আন্তর্জাতিক গোষ্ঠী পাগওয়াস কনফারেন্সের উদ্যোগ রয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমে যেসব খবর বেরিয়েছে সেটা যথার্থ নয়। রয়টার্স বার্তা সংস্থা তাদের এক খবরে বলছে, যুক্তরাষ্ট্র পর্দার আড়ালে আড়ালে উত্তর কোরিয়ার সঙ্গে প্রত্যক্ষ কূটনৈতিক প্রয়াস চালানোর উদ্যোগ নিচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পিয়ংইয়াং এর মধ্যেকার বাগযুদ্ধ চলার মাঝখানে এটা ঘটছে বলে বলা হচ্ছে। খবর শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে, 190 মিটার ব্যান্ডে, 1575 কিলোহার্টজে। গতকাল নিউ ইয়র্কের ম্যানহাটনে সাইফুল্লো সাইপোভ নামের এক ব্যক্তি একটি ট্রাক দিয়ে আক্রমণ চালায়। ওই ঘটনায় নিহত হন 8 জন, আহত হন প্রায় 11 জন। নিউ ইয়র্কে আছেন আমাদের সহকর্মী সাহদত হোসেন সবুজ, আর আমাদের স্টুডিও থেকে তার সঙ্গে এখন সরাসরি কথা বলছেন শেগুফতা নাসরিন কুইন।
ধন্যবাদ তাহিরা, ধন্যবাদ সাহদত হোসেন সবুজ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। গতকাল নিউ ইয়র্কে উজবেক বংশোদ্ভূত সাইফুল্লাহ সাইপভ একটি ট্রাক দিয়ে আক্রমণ চালালে 8 জন নিহত হন। আপনি তো ওই ঘটনার পরপরই সেখানে গিয়েছিলেন কাল, সেখানকার সবশেষ পরিস্থিতি কি?
ধন্যবাদ শিগুপ্ত নাসরিন কুইন আপনাকে। সর্বশেষ পরিস্থিতি যেটি, যেই আক্রমণকারী তাকে আটক করা হয়েছে, তাকে হাসপাতালে নেওয়া হয় পরপরই, ঘটনার পরপরই। এবং এই ঘটনাটি এখন বিশ্ব সংবাদের অংশ, সবাই জানে। গতকাল নিউ ইয়র্কে যে সন্ত্রাসী আক্রমণ হয়ে গেছে তার খবরটি বিশ্ব সংবাদে আছে, কিন্তু এরকম ঘটনা যখন ঘটে তাতে বেশ কিছু মানুষ নিহত হন, আহত হন এবং আতঙ্কিত আশেপাশের বাসিন্দারা। তবে ঘটনাটি ঘটার পর তার যে প্রভাব, প্রতিক্রিয়া, তাতে সবচেয়ে নেতিবাচক ভাবে আক্রান্ত হন ওই এলাকার, ওই শহরের, সমাজের বিশেষ সম্প্রদায়ের মানুষরা। সেই উদ্বেগ উৎকণ্ঠাকে প্রশমিত করবার জন্য, সাধারণ নাগরিকদের আশ্বস্ত করবার জন্যই জোর দিয়ে বলেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র ঘটনার পরপরই বিল ডি ব্লাজিও, এবং তার সাথে ছিলেন নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো। এবং ঘটনাটি ঘটবার পরপরই সংবাদ সম্মেলন করেন তারা। তো বর্তমানে পরিস্থিতি শান্ত। আপনি জানেন যে নিউ ইয়র্ক সিটির যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটি বিশ্বজোড়ায়ের খ্যাতি রয়েছে। তো এই ঘটনা ঘটার পরপরই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং শহরে একটু আইন শৃঙ্খলা পরিস্থিতি কড়াকড়ি আরোপ রয়েছে। আমি সকালবেলায় সাবওয়েতে আসছিলাম, আমি দেখেছি যে সাবওয়েতে সেখানে যথেষ্ট পুলিশের উপস্থিতি, অ্যান্টি টেরোরিজম বিভাগের সদস্যরা রয়েছে সেখানে, এরকম একটা পরিস্থিতি রয়েছে।
সবুজ, সেখানে তো অনেক বাঙালি আছে, আপনি কি কারোর সঙ্গে কথা বলতে পেরেছেন বা প্রতিক্রিয়া জানতে পেরেছেন?
হ্যাঁ নিশ্চয়ই, গতকাল ঘটনার পরপরই আমি 1 ঘন্টার মধ্যে ঘটনাস্থলেই পৌঁছে যাই, একেবারে 1 ব্লকের মধ্যে। এবং সেখানে আমি দেখেছি যে সেখানে কিন্তু 3-4টি স্কুল ছিল, একটি কমিউনিটি কলেজ ছিল, এবং সেইখানে উদ্বিগ্ন অভিভাবকরা সেই জায়গায় এসে জড়ো হয়েছিলেন। কারণ হচ্ছে যে সেখানে হার্ড লকডাউন যেটাকে বলা হয়, সাথে সাথে সমস্ত ছাত্রদেরকে আবদ্ধ রাখা হয়েছিল। তো বাবা মারা ছুটে এসেছিলেন উৎকণ্ঠিত ভাবে, সেখানে অনেক বাঙালি বাবা মাও ছিলেন, তাদের সাথে কথা হয়েছিল আমার, এবং তারা উদ্বেগের সাথে অপেক্ষা করছিলেন সেখানে।
তো এমনি কারোর সঙ্গে কি এখন আপনি কথা বলছেন বা কেউ আছেন সঙ্গে আপনার?
জি জি, আমার সাথে, আমি অন কমিউনিটির অনেকের সাথে কথা বলেছি। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন নিউ ইয়র্কের সাংস্কৃতিক সংগঠক ফরিদা ইয়াসমিন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট, শিক্ষক অ্যাডভোকেট শেকাল মামুন, ওনারা দুজন আমার সাথে রয়েছেন।
আচ্ছা, তো তাদের কণ্ঠে কিছু শুনতে পারি?
হ্যাঁ নিশ্চয়ই, আমরা প্রথমে যাচ্ছি সাংস্কৃতিক সংগঠক ফরিদা ইয়াসমিনের কাছে। ফরিদা ইয়াসমিন
জি ভাইয়া, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, বলুন।
কালকের ঘটনা, যে ঘটনাটা ঘটলো, আসলে আমরা সবাই ভীষণভাবে আতঙ্কিত। আমাদের সংস্কৃতি, আমাদের ধর্মীয় বিশ্বাস কোনোটাই কিন্তু অমানবিক কাজে সায় দেয় না, মানুষ হত্যা সেটা কিন্তু আমরা ভাবতেও পারি না। একজন কালচারাল সংগঠক হিসেবে আমি যেটা বলবো, যে আমার বাচ্চাকে কিন্তু আমি শিক্ষা দেই প্রতিদিন, যে আমার নিজস্ব সংস্কৃতির যে ধারণ, যে জিনিসটা আছে সেটা তোমাকে ধারণ করতে হবে, আমার যে ধর্মীয় বিলিফটা সেটা তোমাকে মানতে হবে। কিন্তু কালকের ঘটনার পরে আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে যেটা আমার মনে হচ্ছে, একজন মা হিসেবে আমার বাচ্চাকে স্কুলে পাঠিয়ে আমি কিন্তু চিন্তায় আছি, যে যখন ওর ফ্রেন্ড অথবা ওর কাছের কোনো মানুষ ওকে জিজ্ঞেস করবে যে তোমাদের যে ছেলেটা কালকে মানুষ মেরেছে সে একজন মুসলমান এবং সে তোমার মতো দেখতে, তখন আমার ছেলের উপর যে মানসিক চাপটা পড়বে আমি মনে করি না এটা বেড়ে ওঠার জন্য আমার বাচ্চার জন্য পজিটিভ একটা জায়গা।
অনেক ধন্যবাদ ফরিদা ইয়াসমিন। সবুজ, আপনি আর ওখানে আরেকজন শিক্ষক আছেন?
এখানে আরেকজন রয়েছেন, এখানে কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং শিক্ষক শেখ আল মামুন। শেখ আল মামুন, আপনি শুনতে পাচ্ছেন আমাকে?
থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম আপনাদেরকে আমাকে ইনভাইট করার জন্য। ফার্স্ট অফ অল আমি যে ঘটনাটা ঘটছে এটার জন্য আমি তার ফ্যামিলিদের প্রতি খুবই দুঃখ প্রকাশ করছি এবং আই হেট দিস, আই কন্ডেম দিস ইভেন্ট। অ্যান্ড সেকেন্ড অফ অল, যেটা অ্যাজ এ মুসলিম আমেরিকান, এখানে দুইটা জিনিস আমার কাছে খুব পরোক্ষভাবে ই হচ্ছে যে একজন মুসলিম যদি কোনো কাজ করে, শুড আই বি responsible? No, I don't feel that I am responsible or liable. I should not, sorry, but I feel sorry. Oi je sob parents ta tader attishojon ke haraiche ba tar bachcha ke haraiche, loss is a huge loss. Ami obosshoi ektu atongkito, kintu apni hoyto janen je ekhankar law, ekhankar city mayor, state governor, they take this kind of things very seriously. Je jate eitar effect onno kono community member er upore যাতে না আসে, তো সে ব্যাপারে এখানকার ল এনফোর্সমেন্ট কাজ করছে। আমাদেরকে অবশ্যই ভিজিলেন্ট হতে হবে, আরো কনসাস থাকতে হবে যে যদি কেউ অ্যাটাক করতে আসে অবশ্যই পুলিশ বা এখানকার অথরিটিকে ইনফর্ম করতে হবে।
শেখ আল মামুন, আপনাকে অনেক ধন্যবাদ। সবুজ, নিউ ইয়র্কে অন্যান্য জনসাধারণের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া দেখছেন?
হ্যাঁ, এখানে স্বভাবতই এরকম একটি ঘটনা যখন শহরে ঘটে, শহরের সব বাসিন্দারাই এতে আতঙ্কিত হন, ভয়ে থাকেন, কখন না জানি এ ধরনের আক্রমণের শিকার তারা হন, কারণ এই শহরে জনসংখ্যা অনেক বেশি, সাবওয়ে চলছে, বিভিন্ন জায়গায় আক্রমণ হতে পারে। কিন্তু একই সাথে আমি লক্ষ্য করেছি, গতকালকে আমি ঘটনাস্থলে ছিলাম, এক ঘন্টা পরেই, গতকালকে হ্যালোইন ছিল, সেই ঘটনাটি যেই জায়গায় ঘটেছে তার পাশেই কিছুক্ষণ পরেই আমি দেখেছি সাধারণ মানুষজন হ্যালোইনের কস্টিউম পরে যাচ্ছে, বাচ্চারা যাচ্ছে, তাদের ভিতরে সেরকম ভয় কিন্তু পরে আমি দেখিনি। কারণ হচ্ছে যে তাদের সবার ভিতরে এই বিশ্বাসটা ছিল যে এই শহরের যিনি মেয়র, এই এই নিউ ইয়র্ক সিটির যিনি গভর্নর এবং অন্যান্য যারা রাজনৈতিক নেতা, ব্যক্তিত্ব এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদের উপরে শতভাগ তাদের বিশ্বাস। এবং নিউ ইয়র্ক শহরটি, এটিকে বলা হয় বহুজাতিক সংস্কৃতি, এখানে সহনশীলতা রয়েছে, একে অন্যের প্রতি শ্রদ্ধা রয়েছে, অন্য ধর্মের প্রতি, সুতরাং মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক অস্বস্তি থাকলেও আমি দেখেছি তারপরেই কিন্তু প্যারেড হয়েছে সেখানে হ্যালোইনে, সেটি বাদ যায়নি।
শাহাদাত হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে নিউ ইয়র্ক থেকে কথা বলার জন্য এবং সেখানকার সবশেষ পরিস্থিতির কথা জানানোর জন্য, অনেক ধন্যবাদ।
আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ।
হ্যালো,
আর এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এশিয়া সফর, সঞ্চালন করছেন সেলিম হোসেন।
ধন্যবাদ তাহিরা কিবরিয়া। সুপ্রিয় শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা শুনলেন তাহিরা কিবরিয়ার কাছে আজকের বিষয়, প্রেসিডেন্ট ট্রাম্পের, ডোনাল্ড ট্রাম্পের এশিয়া সফর। যদিও মূল বিষয় এটি, আমার মনে হয় যে আজকের আলোচক যারা আছেন দুজনেই যুক্তরাষ্ট্রে বসবাস করেন। যুক্তরাষ্ট্রে খুব দুঃখজনক একটি ঘটনা ঘটেছে, পৃথিবীর রাজধানী নিউ ইয়র্কে আপনারা জানেন যে একটি চলন্ত ট্রাকের হামলায় অন্তত 8 জন নিহত হয়েছে, 13 জন আহত হয়েছে। এই ঘটনায় এখন গোটা বিশ্বেই উত্তেজনা চলছে এবং এটা নিয়ে আলোচনা চলছে। আমাদের মূল আলোচনার আগে আমরা এ নিয়ে আমাদের যারা আলোচক আছেন, রোজবুশ প্রফেসর উইসকনসিন ইউনিভার্সিটির এবং যিনি আন্তর্জাতিক একজন রাজনীতি বিশ্লেষকও প্রফেসর জিল্লুর রহমান খান, আমরা ইতিমধ্যেই তাকে লাইনে এনেছি, তিনি ফ্লোরিডায় বসবাস করেন। প্রফেসর খান, আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকে
ধন্যবাদ। সৈয়দ মোহাম্মদুল্লাহ, সিনিয়র সাংবাদিক, নিউ ইয়র্কে বসবাস করেন, তিনিও যোগ দিয়েছেন আমাদের সঙ্গে, আপনাকে স্বাগত।
ধন্যবাদ।
আমি ছোট্ট করে একটু বলি, একটু বলে নেই, 12 দিনের একটি সফরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প এই প্রথম এশিয়া সফর, যদিও সফরের অংশ হিসেবে তিনি যোগ দেবেন এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন এপেক সম্মেলনেও। তো এই আলোচনায় যাবার আগে প্রফেসর জিল্লুর রহমান খান, আপনার কাছে ছোট্ট করে একটু সূচনা বক্তব্যে জানতে চাচ্ছি যে গোটা বিশ্ব যে সন্ত্রাসী ঘটনা প্রত্যক্ষ করলো, সন্ত্রাসী ঘটনা এই জন্যই বলছি যে নিউ ইয়র্ক পুলিশ অথরিটি, নিউ ইয়র্কের মেয়র ডে ব্লাসিও, নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কিউমো, পুলিশের যিনি প্রধান ওনেলি, সবাই এটাকে সন্ত্রাসী ঘটনা ইতিমধ্যেই আখ্যা দিয়েছেন। তো এটা থেকে মানুষের নিরাপত্তার নিশ্চয়তা কতটুকু কিভাবে হতে পারে প্রফেসর?
এই ব্যাপারে আমার তো মনে হয় যে উজবেকিস্তানের থেকে যে লোকটা এসেছিল, এটা অ্যাকচুয়ালি ও ফ্লোরিডাতে ছিল, তার ফ্লোরিডা থেকে নিউ ইয়র্ক গেল, নিউ ইয়র্কে গেলে কি ঝামেলা হয়েছে আমরা তো বুঝতে পারবো না, যে ও যে কি মাথার কি ঘটনা কি হলো সেটা এখন যে মানে বেঁচে আছে লোকটা, পরে তাকে অনেক জিজ্ঞাসাবাদ করে বুঝতে হবে ঘটনাটা কি হলো। তো ও তো আমাদের আল্লাহ আকবর বলে সে দৌড়াতে আল্লাহ আকবর, যার ফলে অনেকেই বলে যে এটা হচ্ছে ওই ইসলামিক স্টেট আইসিসের একটা ব্যাপার, কিন্তু আমার মনে হয় না, কারণ এই লোকটা উজবেকিস্তান থেকে এসে ফ্লোরিডাতে চল, ফ্লোরিডা নিউ ইয়র্কে গিয়ে কি ঘটনা হলো এটা আমরা জানি না, এবং এই যে 8 জন মারা গেল কি দুঃখজনক ব্যাপার, আর ও লোকটা যে এখনো বেঁচে আছে তার মানে হচ্ছে ওকে প্রশ্ন করে অনেক কিছু জানা যেতে পারে, এটা খুব ভালো একটা জিনিস। আর আরেকটা জিনিস, আমাদের এখানে এই আমেরিকার ব্যাপারটা হচ্ছে যে ওল্ডান, আমি তো ওল্ডান্ডোতে থাকি, ওল্ডান্ডোতে যে গণহত্যা হলো এই গত বছরেই, এই প্রায় 49 জন নিরীহ মানুষ তারা শেষ হয়ে গেল, বুঝতে পারছেন? আচ্ছা, ক্যালিফোর্নিয়া যে হলো, নিউ ইয়র্কে যেটা হলো, এই যে নিউ ইয়র্কে যেটা হলো সেটা তো আপনার কত লোক মারা গেল, 58 লোক, এত লোক কিন্তু এরকম এই টেরোরিস্ট অ্যাক্টিভিটিস, এই ইন্ডিভিজুয়াল টেরোরিজম বলতে পারেন আপনি, এইটা হচ্ছে সাইকোলজিক্যাল একটা প্রবলেম, এই মাথা মানুষের অনেক সময় ঘাপলা হয়ে যায় অনেক কারণে হতে পারে,
অভিবাসী সম্প্রদায়ের ভিতরে এটার প্রভাব কেমন আপনি লক্ষ্য করছেন কিছু?
হ্যাঁ, এক ধরনের, আমি নিজে এখানে বসবাস করি, আমার দিকে কেউ তো মানে সন্দেহের দৃষ্টিতে তাকাচ্ছে না, কিন্তু মুসলমান হিসাবে এক ধরনের মানে আমি নিজেই অস্বস্তি বোধ করছি, মানে ভয়ঙ্কর খারাপ লাগছে যে আমার ধর্মের নামে, আমি যাকে স্রষ্টা বলি সেই ঈশ্বরের নামে, আল্লাহ আকবর বলি, একজন এই ধরনের হত্যাকাণ্ড ঘটায় এবং তার গাড়ির ভিতরে মানে ইসলামিক খেলাফতের আইসিসের তথ্য উপাত্ত কিছু পাওয়া গেছে। তো এই যে এখানে এমনিতে মানে রাস্তাঘাট চলাচল সব স্বাভাবিক হয়েছে, নিশ্চয়ই নিরাপত্তা ব্যবস্থা অনেক জোরদার করা হয়েছে দৃশ্য এবং অদৃশ্য ভাবে,
কিন্তু মানুষের মনে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে।
হ্যাঁ, এক ধরনের আতঙ্ক এবং উদ্বেগ বিরাজ করছে, এবং যারা মুসলমান, বিশেষ করে মুসলমান ছাড়াও এশীয় যারা, সাউথ এশীয় যারা, মধ্যপ্রাচ্যের যারা, তারা সবার ভিতরেই একটা গভীর উদ্বেগ বিরাজ করছে। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে এইভাবে মানে বছরের পর বছর বাংলাদেশ এবং ইউরোপ, মধ্যপ্রাচ্য, এখন আমেরিকাতে এই যে ধর্মের নামে, মুসলমানদের ধর্মের নামে, ইসলামের নামে এই এক ধরনের মস্তক ধুলাইকৃত, মস্তক বিকৃত, এবং বিশেষ করে অনলাইনের মাধ্যমে এদের মস্তক ধুলাই হচ্ছে, নানা ধরনের যোগাযোগের মাধ্যমে এই যে বিকৃত ধারণাধীন, ধারণা সম্পন্ন লোক ধর্মের নাম ইউজ করে এদেরকে যে সর্বনাশের পথে ডেকে নিচ্ছে, এটা কেবল ব্যক্তি হিসাবে তারাই যে ধ্বংসের পথে যাচ্ছে তা না, তাদের কমিউনিটি ধ্বংস হচ্ছে, তাদের ধর্মের উপরে দুর্নাম নেমে আসছে, এবং তাদের বিভিন্ন দেশ, বিশেষ করে মুসলমান প্রধান দেশ পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, এগুলো একটা ভয়ঙ্কর অস্থিতিশীল পরিস্থিতি পাকিস্তান এবং আফগানিস্তান তো বটেই, বাংলাদেশেও এটা নিয়ে মানে মাঝে মাঝে ঘটনা ঘটে। কয়েকদিন আগে আপনি শুনলেন আপনার একটা ঘটনা যে আমাদের বাংলাদেশ বিমানের কয়েকজন প্রধানমন্ত্রী সহ অন্যান্যদের বাড়ি আক্রমণের প্ল্যান করেছিল। এই যে ছড়িয়ে পড়ছে সংক্রামক ব্যাধির মতো, মহামারীর মতো, এ একটা গভীর আতঙ্কের বিষয়।
আমরা সতর্ক থাকবো। এবার আমরা মূল আলোচনায় যাই। আমি ছোট্ট করে আরেকটু কথা বলতে চাই প্রফেসর খানের কাছে আসার আগে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, ভিয়েতনাম এবং ফিলিপাইন্স যাবেন এই সফরে। যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সেনা অংশীদার এই দেশগুলো আমরা জানি, যার কারণে তারা সবাই প্রেসিডেন্ট ট্রাম্পের এই সফরকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছেন। আর ওই দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, বিশেষ করে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের যে কৌশল বা যে নীতিমালা, সেগুলোর তিনি হয়তো তাদের কাছে বলবেন এবং সহায়তার জন্য জোর দেবেন। আর আগের প্রশাসন অর্থাৎ ওবামা প্রশাসনে এশিয়াকে গুরুত্ব দিয়েছিল কি দিয়েছিল না, সে বিষয়টি আমার মনে হয় যে এশিয়ার বিভিন্ন দেশের নেতাদের মাথায় এখন নেই। এশিয়ার মূল নেতাদের মূল বিষয় হলো যে এখন ট্রাম্প প্রশাসন, নতুন প্রশাসনের নীতিমালা কি এবং এশিয়ার সঙ্গে তাদের সম্পর্ক কি হবে, এই সব নিয়েই মূল আলোচনা হবে। এবং সেই আলোচনায় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তারা খুব গুরুত্বের সঙ্গে অংশগ্রহণ করবেন। তো কি হতে পারে এরকম আলোচনায়, একজন বিশ্লেষকের মতামত আমি কিছুক্ষণ আগে জেনেছি, তো তার সাউন্ড বাইট শুনিয়ে আমি প্রফেসর খান আপনার কাছে আসব। ডেনমার্ক এব্রাহাম নামে উইলসন সেন্টারের একজন বিশ্লেষক, তিনি কি বললেন?
What our partners in Asia are looking for is not whether or not the Obama policy will continue. They're looking for what is the Trump policy? What is America's policy now? And there have been some indications in various ways, but this trip gives President Trump a real opportunity to clearly explain his approach to the region.
তো যেটি বলছিলাম, আসলে গত সরকারের আমলে কি ছিল না ছিল, এটা এর চেয়ে ট্রাম্প নীতিমালায় কি আসবে, আমেরিকার নীতিমালায় এশিয়ার প্রতি কি হবে, সেগুলো নিয়েই হয়তো আলোচনা হবে। প্রফেসর জিল্লুর রহমান খান, আপনি কি একটু আলোকপাত করবেন আসলে কি হতে পারে ট্রাম্পের মূল এজেন্ডা এবারকার এশিয়া সফরে, প্রথমবার এশিয়া সফরে?
হ্যাঁ, শুনুন, ট্রাম্প তো আমাকে তো আপনি ইন্টারভিউ নিয়েছেন, আমি যখন গিয়েছিলাম এশিয়াতে ইন্টারভিউ নিয়েছেন, তখনও বলেছি যে ট্রাম্পের ব্যাপারে কেউ বলতে পারে না। একটা জিনিস আপনি মনে রাখবেন যে বুদ্ধি সাংঘাতিক বুদ্ধি, এত বুদ্ধি খুব কম লোকেরই আছে, এইটা মনে রাখবেন। কিন্তু তারপরে যে কি ঘাপলা সেটা কেউ বলতে পারে না, বুঝতে পারছেন? আমি তো বলেছি আপনাদের যে ট্রাম্পের ব্যাপারে 360% চেঞ্জ হয়ে যায়, বুঝতে পারছেন? নেটোকে কি ডিনাউন্স উনি করলেন, এখন আবার নেটোর সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা হচ্ছে, আপনার নানা রকম ভাবে কথাবার্তা বলেছেন, কিন্তু এখন এশিয়া যাচ্ছেন, এশিয়া তো উনি বলেছেন কোন দরকার নেই আমাদের যাওয়ার, এই নর্থ কোরিয়াকে আমরা দমন করব যেরকম ভাবে পারি দমন করব, এবং ওরা যদি এই নিউক্লিয়ার ওয়েপন্স গুলো না ছেড়ে দেয় তাহলে ওদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। এবং ট্রাম্প, আপনারা জানেন তো যে ট্রাম্প এখন যাচ্ছেন, এই যে আমেরিকান যে নেভাল ফোর্স, আপনাদের কোন চিন্তার বাইরে এই নেভাল ফোর্স যে যাচ্ছে ট্রাম্পের সঙ্গে, এটা বোধহয় অনেকেই বুঝতে পারছে না। এবং এটা উনি দেখাতে চান এশিয়ান দেশগুলা, আমেরিকা এখনো সবচেয়ে বড় দেশ, এবং আমেরিকা হলে ওই হিরোশিমা নাগা থেকে কিচ্ছু না, এই হিরোশিমা নাগা থেকে অনেক বেশি বা এক মানে মুহূর্তে উড়িয়ে দিতে পারে, এইটা ট্রাম্প এটা দেখাতে চাচ্ছেন। কিন্তু আর একটা জিনিস আপনাদের বলি, এই উন বলে যে লোকটা আছে নর্থ কোরিয়ার, সে উনটা কিন্তু আপনার ওর বাবা কিন্তু ওই ওর ভাইদের মধ্যে ওকেই সিলেক্ট করে গেল, বুঝলেন? ও একটা সাংঘাতিক একটা সুর অপারেটর, ও চিন্তা করছে যে গাদ্দাফি এরা সমস্ত চলে গেল, নিউক্লিয়ার ওয়েপন্স গুলো ছেড়ে দেওয়ার পরে এরা সব উড়ে চলে গেল, শুধু নিউক্লিয়ার ওয়েপন্সটা সিকিউরিটির জন্যে ও ছাড়বে না, বুঝতে পারছেন? তো এই হচ্ছে ঘটনা, এই ট্রাম্পও ছাড়বে না, ও ছাড়বে না। এবং এই ট্রাম্পের যে টিলারসন বলে আছে, ও যে সেক্রেটারি স্টেট, কিন্তু ডায়ালগ
সে বলে যে ডায়ালগ, যে আপনার থুতি দিদিসের কথা মনে আছে, ডায়ালগ ইজ দ্য বেসিস অফ সিভিলাইজেশন, ডায়ালগ ছাড়া সিভিলাইজেশন টেকে না। তো এই ট্রাম্প ডায়ালগের মধ্যে যেতে চাচ্ছে না, সেই একটা আলটিমেটাম দিচ্ছে, এবং এখন তার স্ট্র্যাটেজি হচ্ছে প্রেশারটা জাপানের থেকে প্রেশারটা নেবে। এবং জাপানে আপনি জানেন এইবার ইলেকশনের পরে ওই যে পিস যে কনস্টিটিউশনটা চেঞ্জ করে দিচ্ছে, জাপান ক্যান অলসো ডেভেলপ, জাপানের তো টেকনোলজি অনেক অ্যাডভান্স, টেকনোলজি ওদের তো নিউক্লিয়ার পাওয়ার স্টেশন আছে, যে ফ্লাডিং হয়ে গেল আপনারা সবাই জানেন।
না না, জাপানি সংবিধানে তো এই নিউক্লিয়ার ওয়েপন বানানোর নিষেধাজ্ঞা ছিল।
হ্যাঁ, কোন দাম চাচ্ছে যে নর্থ কোরিয়াকে বলতে যে দেখো এই যে সাউথ কোরিয়া আমাদের থাউজেন্ডস অফ ইয়ে আছে, এবং সাউথ কোরিয়া আমরা ওয়েপন্স দেবো, যে তোমরা যদি আমাদের অ্যাটাকও করো তোমরা সাকসেসফুল হতে পারবে না, কারণ যে উই উইল ডিস্ট্রয় ইয়োর মিসাইল বিফোর ইট ল্যান্ডস ইন ইন দ্য ইউনাইটেড স্টেটস। তো এইটা বলে ওদের বলবে যে তারপরে তোমরা যদি কোনো ক্ষতি করবার চেষ্টা করো তাহলে তোমাদের কোনো আর স্থিতি থাকবে না, তোমরা ইউ উইল বি ওয়াইপ আউট ফ্রম দ্য আর্থ। এবং এটা চাইনিজদেরও বলবার উনি চেষ্টা করবেন এখন, যে চাইনিজ তোমাদের স্বার্থের জন্য তোমরা এমন একটা প্রেশার দাও যাতে ওই নিউক্লিয়ার ওয়েপন্স গুলো তারা ছেড়ে দেয়।
আচ্ছা, আমাদের একজন শ্রোতা ইতিমধ্যে যোগ দিয়েছেন বাংলাদেশ থেকে, আমি তার বক্তব্য একটু শুনে আসি। হ্যালো,
আমরা সবাই জানি যে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সব থেকে বেশি ক্ষমতার দেশের প্রেসিডেন্ট, এতে কোনো সন্দেহ নাই। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে বিশ্বের অধিকাংশ দেশের সাথে তার কূটনৈতিক সম্পর্ক অনেক ভালো, সেই সাথে বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক বাণিজ্যিক ও নাগরিক সুবিধা সম্পর্কে বিভিন্ন সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা রাখেন। আর এশিয়া সফরের মাধ্যমে যদি দেশের বিশেষ করে বর্তমান সময়ে সব থেকে বেশি আলোচিত ঘটনা মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক রোহিঙ্গা নির্যাতন যদি বন্ধ না হয় ও বাংলাদেশে যদি পালিয়ে আসা রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নেওয়ার ব্যাপারে কোনো প্রকার সহযোগিতা না করতে পারে তাহলে এ সফরের কোনো সার্থকতা আমি দেখছি না। এখন আমার প্রশ্ন হচ্ছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি এই রোহিঙ্গা সংকট সমাধানে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন?
জি, ধন্যবাদ নূরে আলম সিদ্দিকি। অধ্যাপক খান, আমি আপনার বিশ্লেষণ যাওয়ার আগে এই প্রশ্ন আপনার কাছে আমি স্পেসিফিক করতে চাই, কিন্তু তার আগে সৈয়দ মাহমুদুল্লাহ একটু কি সূচনা বক্তব্যে বলবেন, যে প্রেসিডেন্ট ট্রাম্প স্যার যেটি বলছিলেন যে তার মূল এজেন্ডা কি হতে পারে এশিয়া সফরে?
সে তো যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে, হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে তিনি যাচ্ছেন, যেসব দেশ যাচ্ছেন চীন, জাপান, কোরিয়া, ভিয়েতনাম, ফিলিপিনস, এই সমস্ত দেশের সাথে একদিকে দ্বিপাক্ষিক সম্পর্ক, অপরদিকে আঞ্চলিক বিষয় এবং আন্তর্জাতিক বিষয় সব নিয়ে আলোচনা করবেন। এবং একটা তো হচ্ছে যে সবচেয়ে উত্তর কোরিয়া, উত্তর কোরিয়ার সাথে যে মানে উত্তেজনা চলছে তাদের আণবিক পারমাণবিক অস্ত্র ডেভেলপ করা নিয়ে, তাদের ক্ষেপণাস্ত্র তারা যেটা তৈরি করছে, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে ওই দেশগুলোকে আশ্বস্ত করা যে যুক্তরাষ্ট্র সর্বতোভাবে ওটাকে প্রতিহত করার জন্য দুটো কাজ করবে, একটা নিজের আপনার মিসাইল ইত্যাদি গুয়াম এবং অন্যান্য জায়গায় তৈরি রাখবে, যাতে করে ওই দেশ উত্তর কোরিয়া যদি মিসাইল পাঠায় সেগুলোকে ভূপাতিত করে দেবে। এক,
দক্ষিণ কোরিয়ায় যেরকম ভাবে
দক্ষিণ কোরিয়া এবং জাপানকে আশ্বস্ত করবে যে তোমাদের নিরাপত্তা আমরা নিশ্চিত করবো, এটি একদিক। অন্যদিকে চীনের উপরে প্রচন্ড ভাবে তিনি অতিরিক্ত চাপ সৃষ্টি করবেন, চীন যাতে উত্তর কোরিয়াকে বিরত রাখে আরো বাড়াবাড়ি না করার জন্য, এবং যে অস্ত্র আছে তিনি স্পষ্টভাবে বলছেন পুরো কোরিয়ান পেনিনসুলাকে ওভায়ুকাকে একেবারে পারমাণবিক আণবিক অস্ত্রমুক্ত অঞ্চল করা, এটা সম্ভবত একটা সুদূর পরাহত ব্যাপার, যেমনটা অধ্যাপক জিল্লুর রহমান বললেন যে ওই তার নিজের নিরাপত্তার জন্য সেগুলো ছাড়বে না, এবং সেগুলো সে উন্নয়ন বা গবেষণা ইত্যাদি অব্যাহত রাখবে। যেটা হতে পারে যে চীনের চাপে অন্যান্য পরিস্থিতির কারণে সে আর বাড়াবাড়ি আর করবে না, কিন্তু যে অস্ত্র তার টেকনোলজি অলরেডি ডেভেলপ হয়ে গেছে এটা সে ধরে রাখবে, এটা সে কোনো অবস্থাতেই ছাড়বে না এবং অব্যাহত গবেষণাও চালিয়ে যাবে। হয়তো পরীক্ষাটা তেমন আর নাও করতে পারে নানা কারণে, কিন্তু
সেই
দিকটা একটা স্থিতিশীলতা হয়তো আসতে পারে, কিন্তু তাও প্রচন্ড ধমকের মুখে ভয়ের মুখে না। আমার মনে হয় যেটা সেক্রেটারি টিলারসন বলেছেন এবং জাতিসংঘে তাদের যুক্তরাষ্ট্রের এবং উত্তর কোরিয়ার প্রতিনিধিদের মধ্যে আজকের পত্রিকাও আছে মানে আলোচনা চলছে, ফলে এক এইসব গোপন এবং অপ্রকাশ্য আলোচনার মাধ্যমে এবং চীন রাশিয়া এদের মাধ্যমে যে যোগাযোগ হচ্ছে একটা স্থিতিশীলতা আনার চেষ্টা হবে। এর বাইরে তিনি হাম্বি তম্বি তার মানে যে কোর ভোটার আছে আমেরিকায় তাদেরকে খুশি করার জন্য নিজেরও এক ধরনের জঙ্গি মনোভাবের মতো ওনার আছে কথাবার্তায়, কাজে না হলেও সেটা দেখানোর জন্য উনি হয়তো এসব বলে চলবেন, কিন্তু যুদ্ধ হবে বলে আমার মনে হয় না। তিনিও সে দেশ আক্রমণ করবেন না, তারাও দেশ আক্রমণ করবে এমন কোনো মনে হয় না। সেই লোককে যত আহাম্মক মনে করা হয় উনকে সেও তেমন না। আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের যদিও ক্ষমতা আছে নিরঙ্কুশ ক্ষমতা আক্রমণ করার যুদ্ধ শুরু করার, কিন্তু এই ধরনের একটা পারমাণবিক যুদ্ধ শুরু করার জন্য তার জেনারেলরা বা তার উপদেষ্টারা তাকে মানে বলবেন তা না, তারা বিরত রাখার অধিকার নেই তাদের, কিন্তু নিঃসন্দেহে তারা তাকে খুব স্ট্রংলি সেই ধরনের যুদ্ধ থেকে বিরত থাকার জন্য পরামর্শ দেবেন।
আচ্ছা, নূরে আলম সিদ্দিকি নূরের যে প্রশ্নটি ছিল অধ্যাপক জিল্লুর রহমান খান, আপনাকে আমি আপনার কাছে আসছি। প্রেসিডেন্ট ট্রাম্প
এক সেকেন্ড, ওনাকে আপনি যাচ্ছেন রোহিঙ্গার ব্যাপার নিয়ে।
ও আচ্ছা,
সম্ভবত ইস্ট এশিয়ান এবং এশিয়ান যে সম্মেলন সেখানে ইস্ট এশিয়ান প্রতিনিধিরও থাকবে, সেখানে
অ্যাপেক সম্মেলন যেটি
পারে উঠতে পারে, কিন্তু এটা যেহেতু বাংলাদেশ তাতে নেই এটা নিয়ে মানে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা সেখানে হবে এরকম সম্ভাবনা খুবই কম।
কিন্তু এই ভদ্রলোক যে প্রশ্ন করছিলেন যে ট্রাম্প কি রোহিঙ্গা সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন কিনা, কারণ যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আলাদা স্টেটমেন্ট দিয়েছে, বিভিন্নভাবে বলা হচ্ছে, প্রেসিডেন্ট সরাসরি এখনো হয়তো ওইভাবে বলেননি, কিন্তু
সেটা তো যুক্তরাষ্ট্রের নীতি, সেটা খুব মানে তার স্পষ্ট প্রত্যক্ষ বলিষ্ঠ নীতি নিয়েছে, তাদেরকে ডিনাউন্স করেছে, তাদেরকে হুমকি দিয়েছে ইত্যাদি, কিন্তু এই সফরের সাথে তার কোনো সম্পর্ক নেই।
আচ্ছা, প্রফেসর খান আপনি কি মনে করেন?
রোহিঙ্গার ব্যাপারটা হচ্ছে যে আপনারা জানেন যে এইটা আরাকান যে পশ্চিমের যে বার্মার পশ্চিম আরাকান, আরাকানে তো বহুদিন থেকে এই ঝামেলা হচ্ছিল। আরাকানটা আপনার যে বাংলা বেঙ্গল যে ইয়েতে ছিল আপনার সুলতান যে ছিল তারা রেখেছিল, বার্মিজরা আরাকানটা দখল করে নিল এবং এটা ব্রিটিশদের সঙ্গেও ঝামেলা হয়ে গেল বার্মিজদের 1930, তারপরে ফাইনাল গোলমাল করল 1884 এ। এখন ব্রিটিশরা পুরো বার্মাটাই দখল করে নিল, বুঝতে পারছেন
ঘটনা?
ওই তখন ওই আরাকানটা কিন্তু এই মুসলমানরা যে ছিল আরাকানের ওরা কিন্তু সুন্দরভাবে ওরা মেনটেন করেছে। এটা আপনার বোধ হবে যে আরাকানের এই যে মানে কক্সবাজারের থেকে এই আমরাই তো গেছি ওদিকে, বুঝতে পারছেন, কক্সবাজারের থেকে আপনি চলে যেতে পারেন নৌকা দিয়ে, চলে যেতে পারেন
নাফ নদী পার হয়ে,
বুঝতে পারছেন। এইটা এখন ব্যাপার হচ্ছে ট্রাম্প দেখছে যে এটা তো ছোটখাটো ব্যাপার, এই রোহিঙ্গা এটা খুব ছোট, বড় ব্যাপার হচ্ছে নর্থ কোরিয়া। এটা আপনারা মনে রাখবেন, রোহিঙ্গার বলেছে বাংলাদেশ আছে, বাংলাদেশ হতে আপনার যে মুসলমান দেশগুলোর মধ্যে যে সেকেন্ড থার্ড লার্জেস্ট, ফার্স্ট লার্জেস্ট ইন্দোনেশিয়া মুসলমান দেশগুলোর মধ্যে, সেকেন্ড হচ্ছে পাকিস্তান, আর থার্ড হচ্ছে বাংলাদেশ মুসলমান দেশগুলোর মধ্যে। আর মুসলমান যে পপুলেশন যদি আপনি চিন্তা করেন,
তাহলে সেকেন্ড হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া হ্যাজ দ্য সেকেন্ড লার্জেস্ট মুসলিম পপুলেশন অফ দ্য ওয়ার্ল্ড। তো ট্রাম্প বলছে যে এরা ওরা এই কাছাকাছি আছে, ওরা এই 4% এর জন্য আমি এই ঘাপলার মধ্যে আমি কোথাও না, আমি শুধু বলছি যে তোমরা তোমার ইয়েতে সূচি আছে আংসাং সূচি, দেখো তুমি আংসাং সূচি তুমি ডেমোক্রেসির জন্য অনেক কাজ করেছো, তোমার বাবাও ডেমোক্রেসি, যেমন আংসাংও ডেমোক্রেসির জন্য করেছে, এবং যেমন আংসাংকে বার্মিজা তার সম্মান দেয় যে ইন্ডিপেন্ডেন্ট বার্মার জন্য উনি যে খেটেছেন 1948 ইন্ডিপেন্ডেন্স পুরো গ্রিসের থেকে, এবং তারা মনে করে যে ফাদার অব ইন্ডিপেন্ডেন্ট বার্মা ইজ আংসাং সূচির ফাদার গৃহবন্দী করে রেখেছিল বহু বছর, এবং তারপরে 2007 এর একটা ইলেকশন হলো, ইলেকশনও সে তার লোকজন সাপোর্টার জিতেছিল সে ক্যান্সেল করে দিল। 2010 এর ইলেকশন হলো, সেখানে আপনার মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং হলো, এবং 2014 যে আরেকটা হলো সেখানে আংসান সুচিকে তারা একটা স্পেশাল একটা ইয়ে করলো। নিয়ম হচ্ছে যে আংসান সুচিদের যখন আত্মীয় স্বজন যদি সব বার্মিজ না থাকলে, তো ওর ছেলে মেয়ে সব ব্রিটিশ, আপনারা জানেন তো ওর ছেলে ব্রিটিশ, এবং এই করলে সে কোনোদিন প্রেসিডেন্ট হতে পারে, কনস্টিটিউশনালি হতে পারবে না। আর কনস্টিটিউশনালি মিলিটারি ডমিনেট বার্মা, এখনো শোনেন মিলিটারিরা এত কায়দা করে করেছে যে এখনো ইটস এ মিলিটারি রেজিম বার্মাটা, এটা ইয়ে না সিভিলিয়ান না। এবং আং সান সুচি তার নিজের সার্ভাইভালের জন্য আপনার মিলিটারিকে সে এলিনেট করতে চায় না, কারণ যে এবং তার জন্য যে ইউনাইটেড নেশনস কনফারেন্সে তাকে দাওয়াত করে আনার অনেক চেষ্টা করেছে মানুষ এই ইয়েরা ইউনাইটেড নেশনস লোকরা, কিন্তু সে পারেনি। তার ধারণা যে একবার দেশের থেকে বের হলে তাকে ঢুকতে দেবে না।
তার মানে প্রেসিডেন্ট ট্রাম্পের এই এশিয়া সফরে মিয়ানমার ইস্যুতে কোনো তেমন গুরুত্বপূর্ণ কিছু হচ্ছে না।
উনি বলেন যে এগুলো লোকাল ব্যাপার, এর মাত্র ছোটখাটো ব্যাপার, বড় ব্যাপার হচ্ছে নিউক্লিয়ার।
আচ্ছা, আমাদের সঙ্গে আরো একজন শ্রোতা লাইনে এসেছেন, সজীব তালুকদার বাংলাদেশ থেকে, আমরা তার বক্তব্য একটু শুনি। হ্যালো,
হ্যালো,
জি, আপনি শুনছিলেন বোধহয় যে মিয়ানমার বিষয়ে আলোচনা করছিলেন প্রফেসর জিল্লুর রহমান খান।
আসলে এই যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এশিয়ার সফরে, আসলে বাংলাদেশের বাংলাদেশ কতটা প্রত্যাশা করতে পারে আর বাংলাদেশের জন্য কতটা সফলতা আসতে পারে, বিশেষ করে এই যে রোহিঙ্গা সমস্যার সমাধানে ডোনাল্ড ট্রাম্পের সফর আসলে কতটা ফলপ্রসূ বা কার্যকর হতে পারে।
জি, ধন্যবাদ সজীব তালুকদার। আপনার সঙ্গে আমিও একটু যুক্ত করতে চাই। সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনার কাছে আসি এই প্রশ্নে। সজীব তালুকদার যেটি করলো যে এই সম্মেলনে তো বাংলাদেশ নাই, কিন্তু ভারত, পাকিস্তান, আফগানিস্তান আছে, বাংলাদেশ ইস্যু নিয়ে হয়তো আলোচনা অন্য দেশের মাধ্যমে হতেও পারে, তো বাংলাদেশের নির্বাচন আরও এক বছর পরে, তো বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, বাংলাদেশে জঙ্গিবাদের অবস্থা, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, এইসব নিয়েও হয়তো কোনো না কোনোভাবে আলোচনা এসে যেতে পারে ভারত, পাকিস্তান, মিয়ানমারের সংশ্লিষ্টতার কারণে। আপনি কি মনে করেন ডোনাল্ড ট্রাম্পের এই সফরে বাংলাদেশ কোনোভাবে আলোচনায় আসবে কি না?
ওই মানে টেরোরিজম বাংলাদেশেও তো বিস্তার লাভ করছে, সেই কারণ সেই প্রেক্ষিতে কিছু আলোচনা হতে পারে রিজিওনাল কনটেক্সটে। এর বাইরে রোহিঙ্গা ইস্যুর অন্য একটা দিক আছে, সেই কারণে এটা ওই আলোচনা অংশ হতে পারে। ইচ্ছা হচ্ছে যে অনেক বছর থেকেই তো ওরা রোহিঙ্গাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে, এইবারে একসাথে মাত্র দু মাসের মধ্যে অর্ধ মিলিয়নের বেশি পাঠিয়েছে, এই জন্য এটা এত ভয়ঙ্কর মনে হচ্ছে। কিন্তু দীর্ঘদিন থেকে ভারত পাঠাচ্ছে, এবং রোহিঙ্গাদের মধ্যে এক্সট্রিমিস্টদের একটা অংশ, একটা অত্যন্ত ক্ষুদ্র অংশ, ফলে এটা পুরো জনগোষ্ঠীর উপরে দেওয়া যাওয়া উচিত না, তাদেরকে রিক্রুট করেছে আমাদের দেশে, রিক্রুট করে তাদেরকে নাশকতামূলক কাজে লাগানোর চেষ্টা হয়েছে, কেউ কেউ হয়তো করেওছে, সেই প্রেক্ষিতে আলোচনা হতে পারে। কিন্তু এই যে এদেরকে ওখান থেকে মানে সেই কারণে এদেরকে উৎপাটন করে ফেলার মধ্যে, এই যে নির্মূল করে ফেলার কারণে এদের মধ্যে আরো মানে উগ্রপন্থা জঙ্গিবাদ চাড়া দিতে পারে সেটা একটা দিক আছে সেই কারণে, কিন্তু আদারওয়াইজ বাংলাদেশ বার্মার সমস্যা হিসাবে এটা আলোচনা হবে আমার তা মনে হয় না, এবং অংশগ্রহণকারী কোন দেশ সেই কনটেক্সটে মানবিক কনটেক্সটে এটা আলোচনা করবেন তুলবেন বা এটা নিয়ে বিশদ কোনো সিদ্ধান্ত হবে এই আমার ধারণার বাইরে।
জি প্রফেসর খান, আপনি কি মনে করেন বাংলাদেশ কোনোভাবে কি এই সফরের কোনো মানে সুবিধা পেতে পারে বা অসুবিধা পড়তে পারে?
না না, শুনুন, আপনাদের মনে আছে যে প্রাইম মিনিস্টার হাসিনা সৌদি আরবে গেছিলেন, এই যে যখন ট্রাম্প গেলেন সৌদি আরবে, যে আপনার প্রাইম মিনিস্টার হাসিনা গেছিলেন এবং তাকে খুব সম্মানের সঙ্গে তারা করেছে, এবং ট্রাম্প হয়তো মানে ইনফরমালি হয়তো কনসাল্ট করবেন কিন্তু ফরমালি কিছু করবেন না, ইনফরমালি হয়তো করতে পারেন, কারণ যে বাংলাদেশের শুনুন বাংলাদেশ একটা মানে ডেমোক্রাসি, একটা ইউনিক ডেমোক্রেসি, এটা হচ্ছে আপনার আমেরিকার যে পরিধি তার প্রায় 30 ভাগের 1 ভাগ 40 ভাগের 1 ভাগ বলতে পারেন আমেরিকার যে পরিধি, কিন্তু পপুলেশনে আমেরিকার যে পপুলেশন তার অর্ধেক হচ্ছে বাংলাদেশে, বুঝতে পারছেন বাংলাদেশের পপুলেশন, এটা ইউনিক একটা দেশ, এবং তার উপরে প্রেশার পড়ছে যে জিয়াউর রহমান তখন আমার সঙ্গে তখন উনি কনসাল্ট করেছিলেন 1980-তে, বুঝতে পারছেন 80-তে তখন রোহিঙ্গারা তখন এসেছিল, তিনি আবার তাদের ইয়ে করেছিলেন এবং তাদের ফিরিয়ে পাশাপাশি জন্য একটা ইয়ে করে একটা এগ্রিমেন্ট করেছিলেন এই রোহিঙ্গা গভর্নমেন্টের সঙ্গে, কিন্তু যারা বাংলাদেশে এসছে তারা ফিরে যায়নি, যারা এসছিল তাদের মধ্যে এসছিল প্রায় কত লোক আপনার এসছিল 70-80 হাজারের মতন, মাত্র আপনার 2,000 না 3,000 ফিরে গেছে, তারা যারা একবার বাংলাদেশে আসে তারা ফিরে যেতে চায় না,
এবারও হয়তো তাই হওয়ার সম্ভাবনা রয়েছে,
ফিরে যেতে তারা চায় না, এই তো এই ব্যাপারে ট্রাম্পের সঙ্গে হয়তো বলছে একটা রিসোর্সের ব্যাপারে প্রাইম মিনিস্টার হাসিনার সঙ্গে একটা কন্ট্রাক্ট হতে পারে, তাদের যে কক্সবাজারে তাদের একটা ইয়ে করার জন্যে তার সাপোর্ট দেওয়ার, হিউম্যানিস্টিক রিজনে তাকে সাপোর্ট দেওয়ার জন্যে ট্রাম্প হয়তো তাদের কিছু সাপোর্ট দেওয়ার বন্দোবস্ত করতে পারেন, কিন্তু এমনি গ্লোবালি রোহিঙ্গা ইজ নট এন ইম্পর্টেন্ট ইস্যু ফর ট্রাম্প, গ্লোবালি নর্থ কোরিয়া হচ্ছে ইম্পর্টেন্ট ইস্যু।
আচ্ছা, এই নর্থ কোরিয়া প্রসঙ্গে আমি আরেকটু আরেকটা বিষয় আসি, আরেকজন এক্সপার্টের বক্তব্য শোনাই আপনাদেরকে, সৈয়দ মোহাম্মদুল্লাহ উল্লেখ করলেন যে প্রেসিডেন্ট ট্রাম্প কোনো যে কোনোভাবেই হোক নর্থ কোরিয়া ইস্যুটিকে আঞ্চলিক সহযোগিতা পাওয়ার জন্য এশিয়ান যারা পার্টনার আছে তাদেরকে রাজি করানোর চেষ্টা করবেন, এবং একই কথা এইখানকার একজন বিশ্লেষক, তিনি হচ্ছেন ইয়ানসেই বিশ্ববিদ্যালয়ের উত্তর কোরিয়া বিষয়ক বিশ্লেষক জন ডেলিউরে, তিনি বলেছেন খুব জোর দিয়ে যে এটা অনেকটা প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য প্রেস্টিজ ইস্যুর মতো ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, এটা যদি নর্থ কোরিয়াকে যদি কোনোভাবে দমাতে অন্য এশিয়ান বন্ধুদের সহযোগিতা না পায় তাহলে তার নিজের জন্য একটা আইডেন্টিটি ক্রাইসিসের মতো, এই শব্দটি ব্যবহার করেছেন, আমি বলছি এই কারণে, আমি তার সাউন্ড বাইট শোনাই আপনাদেরকে।
He's raised all kinds of expectations about what he is going to do about North Korea. And if he doesn't do those things, then it seriously, it threatens his identity, it undermines him, it undercuts him.
শুনলেন আপনি জন ডেলিউরের বক্তব্য, কি মনে করেন প্রফেসর খান?
এইটা শুনুন, ট্রাম্পের ব্যাপারে আপনাদের আগেও আমাকে অনেকবার ইন্টারভিউ নিয়েছেন, ট্রাম্প হচ্ছে একটা ইউনিক মানুষ, আমেরিকার কোন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আপনি তুলনা করতে পারবেন না, বুঝতে পারছেন, এই মানুষ তার জন্য কোনো ইলেক্টেড কোনো পজিশন থাকেন ছিল না, কোনো মিলিটারি এক্সপিরিয়েন্স ছিল না, তিনি প্রেসিডেন্ট হয়ে গেছেন, আপনার এই হচ্ছে একটা ইউনিক একটা মানুষ, বুঝতে পারছেন, এবং এই মানুষটি এই ডেমোক্রেসি যদি আপনি বিশ্বাস করেন, ডেমোক্রেসি মানে কি, ডেমোক্রেসিয়ান মেজরিটি অফ পিপল, উনি তো মেজরিটি পাননি, মেজরিটি না পেয়ে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে, মনে রাখবেন উনার ভোট হয়েছিল আপনার কত 2.8 মিলিয়ন লেস ভোট, হি গট, হিলারি ক্লিনটন গট মোর ভোট, কিন্তু আমেরিকার যে সিস্টেম সেটা হচ্ছে আপনার এই ছোট ছোট যে ইয়েগুলো স্টেজগুলো তাদেরও আপনার ওই একটা ওয়েট আছে, যাতে আপনার ফ্রেমার্সরা বলে যাতে ওই প্রেসিডেন্ট এবং যারা ওই বড় বড় স্টেজগুলোতে কনসিডারেশন না করে ছোট স্টেজগুলো ওই ছোট স্টেজের হেল্পেই উনি হয়েছেন, এবং পার্টিকুলারলি আমি বলবো না সব ছোট ছোট স্টেট, উইসকনসিন
মোটামুটি ছোট স্টেট, আপনার মিশিগান বড় স্টেট, পেনসিলভেনিয়া বড় স্টেট, ফ্লোরিডা বড় স্টেট, এই এইগুলো যদি উনি লাস্ট মোমেন্টে, বুঝতে পারছেন, এই লাস্ট মোমেন্টে এই সুন্দরভাবে উনি এমন ভাবে ম্যানিপুলেট করলেন, এই যে ডেমোক্রেট, যে লোয়ার মিডল ক্লাস ডেমোক্রেটস হোয়াইটসদের ম্যানিপুলেট করে তিনি উনি বলেন, এটা ইউনিক ব্যাপার, এটা মানে একটা ইউনিক ব্যাপার হিস্ট্রিতে, উনি কি করবেন না করবেন কেউ বলতে পারে না, বুঝতে পারছেন ট্রাম্পের ব্যাপারে। আর ট্রাম্পের এই প্রেশারটা যে উনি দিচ্ছেন এখন, এটা একটা বিরাট জিনিস। এই যে আপনাকে আমি
উত্তর কোরিয়া বিষয়ে,
এই কোরিয়া নর্থ কোরিয়ার উপরে যে প্রেশারটা উনি দিচ্ছেন, চায়নাকে উনি বলছেন, চায়নাকে কিন্তু খুব খুব সাপোর্ট দেবেন উনি, কারণ চায়নাও ট্রাম্পের মতো নয়, একটা ইউনিক মানুষ হয়েছে চায়না, যে আপনার এই নিউলি আবার রি ইলেক্টেড হলেন যিনি, এটা হচ্ছে রি ইলেক্টেড হলেন কিন্তু কোনো সাকসেসার কোনো নমিনেশন ছিল না, এটা হচ্ছে সেকেন্ড চান্স, তার মানে হচ্ছে এই মাও সেতুং এর মতেন উনি যত জিনিস বাঁচবেন চালিয়ে যাবেন, ট্রাম্প এটা বুঝতে পেরেছেন, এবং ওর সঙ্গে করে যে একে প্রেশার এমন হবে না হবে যে তোমার নিউক্লিয়ার ওয়েপন্স গুলো তোমরা কোনো এক্সপেরিমেন্ট করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, যা আছে রেখে দাও, কিন্তু কারণ যে ওগুলো ডিস্ট্রয় তারা করবে না সেটা ট্রাম্প নিজেও জানে, যে কোন এমন একটা লোক ডিস্ট্রয় করবে না, কিন্তু রিসার্চ গুলো যাতে ও কন্ট্রোলে থাকে, বুঝতে পেরেছে, এইটা ট্রাম্প করবে।
সৈয়দ মোহাম্মদুল্লাহ, চীনের প্রভাব উত্তর কোরিয়ার উপরে কতটুকু আছে? তিনি চীন যাচ্ছেন, প্রেসিডেন্ট ট্রাম্প এবার চীন যাচ্ছেন, জাপান যাচ্ছেন, ভিয়েতনাম যাচ্ছেন, ফিলিপাইন যাচ্ছেন, দক্ষিণ কোরিয়া যাচ্ছেন। আমরা জানি দক্ষিণ কোরিয়ার নতুন নেতা প্রেসিডেন্ট জায়ে মুন, উনি কিছুটা লিবারাল মনে হচ্ছে, উত্তর কোরিয়ার বিষয়ে পারমাণবিক অস্ত্র ব্যবহার বা সামরিক শক্তি ব্যবহারের উনি অতটা পক্ষপাতী নন। তো প্রেসিডেন্ট ট্রাম্পের এই সফরে তিনি কতটা দক্ষিণ কোরিয়ার নেতা এবং চীনকে আশ্বস্ত করতে পারবেন এই উত্তর কোরিয়ার ব্যাপারে?
দক্ষিণ কোরিয়ার বর্তমান যে প্রেসিডেন্ট, তিনি একেবারেই যুদ্ধবাজনের বিরোধী, উত্তর কোরিয়াকে আক্রমণ করার বিরোধী, পারমাণবিক অপারমাণবিক কোনোভাবেই না। তাদের ভিতরে, কোরিয়ানদের ভিতরে, বিশেষ করে লিবারাল যারা, তাদের ভিতরে একটা দীর্ঘ আকাঙ্ক্ষা যে কোরিয়া তো তাদেরই দেশ, দুভাগে বিভক্ত হয়েছে, একদিন না একদিন আমরা একত্রিত হব, আমরা একে অপরকে ধ্বংস করব না, এই আকাঙ্ক্ষার পেছনে দক্ষিণ কোরিয়ার বিপুল জনগোষ্ঠীর সমর্থন আছে, তারা মেজরিটি কিনা সেটা বলা মুশকিল। আর চীনের যথেষ্ট প্রভাব আছে উত্তর কোরিয়ার উপরে, এবং চীনের দুটো দিক আছে, একটা হচ্ছে চীন চায় না উত্তর কোরিয়া এতটা শক্তিশালী একটা পারমাণবিক মানে শক্তি হয়ে উঠুক নিজের স্বার্থে, সে তো একেবারে তার বর্ডারে, অপরদিকে তারা আবার যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে দক্ষিণ কোরিয়া অন্য কারো উপরে আক্রমণ করে, সেটাও মানে পাল্টা যুদ্ধ হবে, এবং যুদ্ধ হলে উত্তর কোরিয়ার থেকে মিলিয়ন মিলিয়ন লোক চীনে যে আশ্রয় নেবে এবং তার কাছাকাছি এলাকা দূষিত হবে এবং সমগ্র পরিবেশ ভিশিয়েটেড হয়ে যাবে, এবং যুক্তরাষ্ট্র যদি চীনের থেকে জিনিসপত্র আমদানি কম করে দেয়, যুক্তরাষ্ট্রের ক্ষতি হবে, পশ্চিমা বিশ্বের ক্ষতি হবে, কারণ সস্তা তারা যে জিনিসপত্র দিচ্ছে সেগুলো না আসলে এদের ইকোনমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু একই নিঃশ্বাসে বলা উচিত যে চীনের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে যদি তার পশ্চিমা বিশ্বে, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশে তার এক্সপোর্ট কমে যায়, ফলে তার নিজের স্বার্থে যুক্তরাষ্ট্রের সাথে সে একটা স্থিতিশীল সম্পর্ক বজায় রাখতে চায়, এবং নিজের স্বার্থে সে উত্তর কোরিয়াকে চাইবে না আরো বেশি শক্তিশালী হোক, আবার নিজের স্বার্থে সে চাইবে না উত্তর কোরিয়া দুর্বল হয়ে যাক, কারণ উত্তর কোরিয়া তার জন্য একটা ওই যে মানে তাসের তুরুপের কার্ডের মতো মনে হয়, একদিকে সে বেশি শক্তিশালী হওয়া তার জন্য ক্ষতিকর, অন্যদিকে মোটামুটি সে এখন যে ধরনের শক্তিশালী আছে এটা থাকলে তাকে ব্যবহার করে সে দক্ষিণ কোরিয়া এবং জাপানকেও নিরস্ত রাখতে পারে, এবং যুক্তরাষ্ট্র তাকে প্রভাবিত করার চেষ্টার কারণে তার থেকে মালপত্র কেনা অব্যাহত রাখবে। নানা দিক থেকেই চীনের প্রভাব আছে এবং সেটা সে কাজে লাগানোর চেষ্টা করছে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রফেসর জিল্লুর রহমান খান। আর এক মিনিট আমাদের হাতে সময় আছে, শেষ প্রশ্ন।
শুনুন, এই আমি তো বলেছি যে ট্রাম্পের ব্যাপারে কেউ কিছু বলতে পারে না,
উনি কি করবেন। কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে ট্রাম্প এই আপনার আমার যা মনে হয় যে ইনি ওই আপনার এবি এবং আপনার ইয়েতে আপনার সি এদের এই প্রেশারটা উনি লাগাবেন নর্থ কোরিয়ার উপরে। এবং একটা জিনিস আপনি মনে আছে যে নর্থ আর সাউথ কোরিয়ায় কিন্তু সিজ ফ্রিটি কোনোদিন হয়নি, জানেন তো, এটা সিজ ফায়ার, এখনো সিজ ফায়ার চলছে, বুঝতে পারছেন ঘটনাটা।
যাক, তবুও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে প্রথমবার তিনি এশিয়া সফরে যাচ্ছেন, আমরা সবাই আশা করব এই সফরের মধ্যে দিয়ে কেউ না কেউ কোনো না কোনো ভাবে উপকৃত হবে, যুক্তরাষ্ট্র উপকৃত হবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
এবারে সংক্ষিপ্ত সংবাদ পড়ছেন সরকার কবিরউদ্দিন।
এবং শুরুই করছি আমাদের সংবাদদাতা, কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের একটি রিপোর্ট দিয়ে। পরমাশিস ঘোষ রায় তাঁর রিপোর্টে বলছেন যে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিনিয়োগ আকৃষ্ট করবার লক্ষ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানির সঙ্গে কথা বললেন।
মুকেশ আম্বানির বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমের কাছে বলেন, আগামী 15 এবং 16 জানুয়ারি 2018 রাজ্যে বিশ্ববঙ্গ সম্মেলন, ওই সম্মেলনে ওকে তিনি নিমন্ত্রণ করে এসেছেন এবং রিলায়েন্স কর্তা আসবেন বলে কথাও দিয়েছেন। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমের কাছে বলেন, আজ বাণিজ্য নগরী মুম্বাইতে ইয়ং প্রেসিডেন্ট অর্গানাইজেশনের অনুষ্ঠানেও বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
এবং এরপর অন্যান্য সমাচার। গতকাল মঙ্গলবার নিউ ইয়র্কে ভাড়া করা একখানা পিক আপ ট্রাক নিয়ে ব্যস্ত সমস্ত সড়কের পাশের সাইকেল চলার পথের উপর লোকজনকে ধাক্কা মারে যে গাড়ি চালক, কর্তৃপক্ষ এখন তাকে জিজ্ঞাসাবাদ করছে। নৃশংস প্রাণঘাতী ওই হামলা অভিযান কেন চালালো সেটা জানবার চেষ্টা চালানো হচ্ছে। সেই 2001-এর 11 সেপ্টেম্বরের পর যুক্তরাষ্ট্রে এরকম প্রাণঘাতী হামলা আর কখনো দেখা যায়নি। ওই সন্দেহভাজন ব্যক্তি সাইফুল্লাহ সাইপভ 29 বছর বয়সী এক উজবেক অভিবাসী, উজবেকিস্তান থেকে যুক্তরাষ্ট্রে এসেছিল 2010 সালে। খবরাখবরে বলা হচ্ছে অকুস্থল থেকে একটা কাগজ পাওয়া গিয়েছে যাতে ওই ব্যক্তি আইএস জঙ্গি গোষ্ঠীর প্রতি আনুগত্য ব্যক্ত করে। আইএস সরকারিভাবে কোনো দায়িত্ব দাবি করেনি। সাইপভকে গুলি করা হয় তলপেটে লোয়ার ম্যানহাটন এলাকায়। পুলিশের ওই গুলির পর মঙ্গলবার সন্ধ্যেতেই তার দেহে অস্ত্রোপচার চালানো হয় এবং তারপর কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদ শুরু করে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, একসময়কার পররাষ্ট্রনীতি বিষয়ক পরামর্শক জর্জ প্যাপাডোপোলাস, কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা বিভাগীয় কর্মীদের কাছে অসত্য কথনের স্বীকারোক্তি দিয়েছেন এবং যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করা নিয়ে বিশেষ কৌঁসুলি রবার্ট মোলারের তদন্ত কাজে সহযোগিতা করছেন। এটা প্রকাশ পাবার পর তার অবমূল্যায়নে বক্তব্যের অবতারণা করেছেন। 7 মাস আগেও পররাষ্ট্রনীতি বিষয়ক এক বৈঠকে ট্রাম্প এই ব্যক্তিকেই চমৎকার মানুষ রূপে অভিহিত করেছিলেন আর এ সপ্তাহে টুইট বার্তায় তিনি একে ডাহা মিথ্যুক বলে চিহ্নিত করলেন। আফগানিস্তানের একটি সুশীল সমাজ সংগঠন বলছে এ মাসেই পরে তালেবান ও আফগান সমাজের প্রভাবশালী সদস্যবর্গের মধ্যে উপসাগরীয় অবস্থানেই একটা বৈঠক অনুষ্ঠানের জন্যে তারা তাদের নিজেদের মতো করে একটা বৈঠক আয়োজনের চেষ্টা চালাচ্ছেন। রয়টার্স বার্তা সংস্থা তাদের এক খবরে বলছে যুক্তরাষ্ট্র পর্দার আড়ালে আড়ালে উত্তর কোরিয়ার সঙ্গে প্রত্যক্ষ কূটনৈতিক প্রয়াস চালানোর উদ্যোগ নিচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পিয়ংইয়াং এর মধ্যেকার বাকযুদ্ধ চলার মাঝখানেই এটা ঘটছে বলে বলা হচ্ছে। বুধবার প্রকাশিত এক নিবন্ধে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের নাম প্রকাশ করা হয়নি, এরকম এক ব্যক্তির হাওয়ালা দিয়ে বলা হয়েছে উত্তর কোরিয়া বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জোসেফ ইয়ুন জাতিসংঘ মিশনে উত্তর কোরিয়ার কূটনীতিকদের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছেন। কূটনৈতিক ধারায় যেটাকে কিনা নিউ ইয়র্ক চ্যানেল রূপে আখ্যায়িত করা হয়ে থাকে তারই বদৌলতে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন স্কিপ সিস্ক। আমি তাহিরা কিবরিয়া সবাইকে আরও একবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.